হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত পরিবেশনা, আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় হচ্ছে মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থ সামাজিক সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ। আজকের এই অনুষ্ঠান উপস্থাপন করছেন সরকার কবিরউদ্দিন।
ধন্যবাদ। এই অনুষ্ঠান মূলত করবার কথা ছিল সহকর্মী আনিস আহমেদের। গতকাল ঢাকায় আনিস আহমেদের মাতৃ বিয়োগ হয়েছে, স্বভাবতই আজ আনিসের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না বিষাদ ভারাক্রান্ত মন নিয়ে। তাই আমি সরকার কবিরউদ্দিন আনিসের জায়গায় এই অনুষ্ঠান করছি। শুরু করছি আনিস আহমেদের মায়ের রুহের মাগফিরাত চেয়ে, তাঁর আত্মার মঙ্গল কামনা করে। আপনাদের সবার প্রার্থনায় আনিস আহমেদের মায়ের আত্মার জন্য দোয়া মঙ্গল কামনার অনুরোধ জানিয়ে। আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসর ইমতিয়াজ আহমেদ, দিল্লি থেকে রয়েছেন টাইমস অফ ইন্ডিয়ার ন্যাশনাল পলিটিক্যাল ব্যুরোর বিশেষ সংবাদদাতা মহুয়া চট্টোপাধ্যায়, এবং ঢাকা থেকে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ প্রফেসর মুস্তাফিজুর রহমান। এ তিন অতিথি উত্তরদাতা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। এখন শুরু করছি তাহলে, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, আর তাই বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য। এখন তাহলে শুরু করছি, প্রথম কলারের কাছে যাচ্ছি। কল করছেন টরন্টো ক্যানাডা থেকে ওয়াহিদ আসগার। হ্যালো।
হ্যালো, আমি টরন্টো থেকে ওয়াহিদ আসগার একটা প্রশ্ন করতে চাই, তার আগে দুটো কথা। সমস্ত পৃথিবীর মুসলমান সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রেসিডেন্ট ওবামা কিভাবে আমেরিকার পলিসি বায়াস এবং ইসরায়েলের প্রভাব ইত্যাদি বাধা অতিক্রম করে প্যালেস্টিনিয়ান সমস্যার গ্রহণযোগ্য সমাধানের জন্য কি বাস্তব পদক্ষেপ নেন। এর আগে তার সমস্ত অন্যান্য পদক্ষেপ, কায়রো স্পিচ, মুসলিম এন্টারপ্রেনিয়রদের সাহায্য ইত্যাদি কার্যকারিতা সামান্যই মনে করি। আমার প্রশ্ন, ইতোমধ্যে আমেরিকার মুসলিম সমাজ ওবামাকে কিভাবে কার্যকর সাহায্য করতে পারে? ধন্যবাদ।
আমেরিকার মুসলিম সমাজ কিভাবে ওবামা প্রশাসনকে এ ব্যাপারে সাহায্য করতে পারে, প্রশ্ন করেছেন ওয়াহিদ আসগার টরন্টো ক্যানাডা থেকে। প্রফেসর ইমতিয়াজ কি বলেন?
আমার মনে হয় একটা বিষয়ে হয়তো তারা সাহায্য করতে পারেন, সেটা হলো ইন্টেলেকচুয়াল ইন্টারভেনশনে। কারণ মানে মুসলিম হিসাবে বলছি, যেহেতু প্রশ্ন ছিল যে মুসলিম সম্প্রদায়, আমেরিকার মুসলিম সম্প্রদায় কিভাবে করবে, আমরা মোটামুটি জানি যে আমেরিকার মুসলিম সম্প্রদায় রিলেটিভলি যে এডুকেশন লেভেল এবং যার সেক্টরে যেসব আছেন সেখানে এক ধরনের ইন্টেলেকচুয়াল ইন্টারভেনশন দরকার। কারণ ইসলাম সম্পর্কে যে ধরনের ধারণা মোটামুটি বিশ্বে ছড়িয়ে গেছে, তার অনেকাংশেই দেখা যাচ্ছে যে হয় এক পেশি বা রিজিড যেই ধারণাগুলো এসেছে সেগুলো থেকে মুক্ত পাওয়ার যে একটা চেষ্টা, সেটা আমার মনে হয় যারা ওখানে আছেন, যেহেতু তাদের অনেক কি বলা হয় লাইব্রেরি থেকে শুরু করে তাদের যে পরিবেশ সেখানে সেই ধরনের একটা টলারেন্ট যে ভার্সন গুলো আছে সেগুলো নিয়ে আসার একটা মানে স্পেস আমার মনে হয় ওখানে আছে। সেই হিসাবে মনে করি একটা ইন্টেলেকচুয়াল ইন্টারভেনশনের ব্যাপারে তারা যথেষ্ট সাহায্য করতে পারেন। অন্য কথায় যে ডায়ালগের কথা বলা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ে বিভিন্ন ধর্মের মধ্যে, সেই ডায়ালগে আমি আমি মনে করি যে যথেষ্ট একটা ভালো ভূমিকা তারা রাখতে পারেন।
জি প্রফেসর মুস্তাফিজ, অর্থনীতিবিদের দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের এদিককার মুসলিমরা কিভাবে এতে সাহায্য করতে পারে?
ধন্যবাদ। আমার মনে হয় যে অধ্যাপক ইমতিয়াজ আহমেদ যেটা বলেছেন, আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 70 লাখের মতো মুসলিমরা আছেন এবং গড় জীবনযাত্রার মান তাদের এমনকি গড় মার্কিন মানের চেয়েও বেশি। তারা আমেরিকাতে বিভিন্ন ভাবে আমেরিকান সমাজের ভূমিকা রাখছেন। তো তাদের একটা আমার মনে হয় যে বড় ভূমিকা থাকতে পারে, যে ওবামা যেটা কায়রোতে বলেছেন এবং এই উদ্যোক্তা সম্মেলনে বলেছেন যে ইসলাম অর্থ যে একটা এক্সট্রিমিস্ট, এরকম একটা ভাবনা থেকে তিনি দূরে এসে একটা রিকনসিলিয়েশন এবং একটা সমঝোতার ভাবনায় যেতে চাচ্ছেন। কিন্তু মার্কিন জনগণের মধ্যে এই এই ধারণাটা এখনো কিন্তু বিস্তৃত হতে পারেনি বলেই আমরা দেখছি। অনেক সময় ইসলাম বললেই তাদের কাছে কিছু কিছু একটা কিছু কিছু ধারণা চলে আসে, যেটা এই ওবামা যে সমঝোতার কথা বলছেন সেটার সাথে ঠিক খাপ খায় না। সেদিক থেকে আমার মনে হয় যে ব্রিজিংটা যেটা দরকার, সেটা মুসলিম যারা আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারা সেটা তাদের বিভিন্ন তাদের লেখা এবং বিভিন্ন যে ইন্টেলেকচুয়াল ইনপুট সেটার মাধ্যমে তারা করতে পারেন। আর অর্থনৈতিক দিক থেকে এটা তো ঠিক যে যেটা আর কি আমরা জানি যে তারা মুসলিমরা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছেন তারা যে বড় ভূমিকাটা রাখছেন, সেটা যদি আমরা আরো আরো ভালোভাবে যদি সেটা সাধারণ জনগণের কাছে যদি নিয়ে যাওয়া যায় যে মার্কিন অর্থনীতিতে তারা কত বড় ভূমিকা রাখছেন এবং কি ধরনের ইতিবাচক তারা ভূমিকা রাখছেন, সেটাও আমার মনে হয় যে সাধারণ যারা নন মুসলিম আছেন তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ক্ষেত্রে একটা ভাগ ভূমিকা রাখতে পারে।
এবার আমরা এই বিষয়টি নিয়ে সাংবাদিকের দৃষ্টিকোণ কি রকম সেটা জানতে চাইব টাইমস অফ ইন্ডিয়ার মহুয়া চট্টোপাধ্যায়ের কাছ থেকে।
ধন্যবাদ। দুটো কথাই, দুজনের কথাই শুনলাম এবং ভালো লাগলো। একজন ইন্টেলেকচুয়াল ইন্টারভেনশনের কথা বিশেষ করে বলেছেন, সেটা খুবই ইন্টারেস্টিং। আর সাংবাদিক হিসেবে আমার যেটা মনে হয় যে আমেরিকাতে যে মুসলিমরা আছেন তাদের তাদের যে অ্যাচিভমেন্ট গুলো সেইগুলোকে যদি তাদের সংবাদ মাধ্যমে মিডিয়াতে নানান ভাবে কিছুটা হাইলাইট করা হয় সেইটাতে হয়তো এই পুরো প্রসেসটাতে একটা সাহায্য নিশ্চয়ই হতে পারে। মানে তবেই হয়তো ওটা সেটা আমেরিকার লোকেদের কাছে এবং আমেরিকার বাইরের মানে সারা জগতের কাছেও সেটা তুলে ধরার প্রয়োজন আছে, এটাই আমার মনে হয়। এবং সেটার মধ্যে দিয়েই অনেকটা বিভেদ বা যে বিরোধগুলো রয়ে গেছে সেগুলো অতিক্রম করা যেতে পারে।
আন্তর্জাতিক টেলিকনফারেন্সে আমাদের একজন কলার রয়েছেন এই মুহূর্তে, আমরা তার সঙ্গে কথা বলবো। হ্যালো, হ্যালো, মালয়েশিয়া থেকে হ্যালো, কে বলছেন ভাই?
আমি জহরুল ইসলাম।
জি বলেন ভাই জহুর সাহেব।
আমার আমার প্রশ্ন হচ্ছে যে 2001 সালের নিউ ইয়র্কের টুয়েন টাওয়ার ধ্বংস করার একমাত্র সন্দেহভাজন ব্যক্তি ওসামা বিন লাদেন। এই ওসামা বিন লাদেনকে ইস্যু করে পৃথিবীর মুসলমানের উপর অনেক অন্যায় অত্যাচার অনেক কিছু হয়ে গেল। তো আমার প্রশ্ন এখন একটাই যে ওসামা বিন লাদেন কি এখন কি আমেরিকার হাতে বন্দী না সে মৃত্যুবরণ করছে?
এই প্রশ্নের তো জবাব দেওয়া সম্ভব বলে মনে হয় না। কোথায় আছেন আমরা তো জানি না, আমেরিকার হাতে বন্দী হলে পরে তো আমরা সবাই জানতে পারতাম। তো প্রফেসর ইমতিয়াজ কোনো মন্তব্য করবেন?
জি, আমি দুটো জিনিস তুলে ধরতে চাচ্ছি, ওসামার পরে আসছি, কিন্তু একটা বিষয়ে কিন্তু খেয়াল রাখা দরকার। যেহেতু অর্থনীতি এবং রাজনীতি বা মাইন্ডসেট এগুলোকে যদি আমি আলাদা করি তাহলে কিন্তু একটা ভয়ের একটা যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে যদি আমি এমনি হাইপোথেটিক্যালি বলছি যে আমেরিকার মুসলিম যেই 70 লাখের কথা মুস্তাফিজ ভাই বললেন, তারা যদি প্রচন্ড সাকসেসফুল হয় এবং প্রচন্ড যদি রিসোর্সফুল হয় কিন্তু মাইন্ডসেট যে ইসলাম সম্পর্কে যে ধারণা সেখানে যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু তারা রীতিমতো একটা টার্গেট হয়ে থাকবে। মানে যেটা আমরা অন্য কথায় যেটাকে জুইস সিন্ড্রম বলা হয় যে প্রচন্ড সাকসেসফুল হলে কিন্তু মানসিকতা যদি একেবারে ডিস্টর্টেড থাকে বা ভুল ধারণা থাকে তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে দাঁড়াবে। যার জন্য আমি মনে করছি যে অর্থনীতি যারা যারা সাকসেসফুল আছেন তাদেরই একটা দায়িত্ব হওয়া উচিত যেভাবেই হোক, সেটা স্টাডি গ্রুপের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক, বিভিন্ন কোর্সের মাধ্যমে হোক, একটা প্রচন্ড একটা ইন্টেলেকচুয়াল ইন্টারভেনশন নিয়ে আসা, সেটা আমি তুলে ধরতে চাচ্ছি। আর ওসামা বিন লাদেনের প্রশ্নটা আমার মনে হয় একটু রেলেভেন্ট, কারণ হচ্ছে ভুল করে চলবে না, মানে ভুললে চলবে না যে একসময় আমেরিকাই ওসামার সাপোর্টে ছিল এবং সেই হিসেবে অনেকেই মনে করেন তৈরি করা হয়েছিল। এখন সেই ধরনের যদি একটা কনটেক্সটা যদি আমরা এখনো রাখি যে কোনো দেশে যদি সমস্যা থাকে তাহলে আমরা যাদের মনে করছি যে এখন বন্ধু এবং তাদের সাপোর্ট করলাম, কিন্তু দেখা গেছে যে পরের দিকে ওটা ব্যাকফায়ার করে। সেই হিসেবে আমার মনে হয় যে এই ওসামা বিন লাদেনের ইস্যুটা কিন্তু এখনো রয়ে গেছে, কারণ অনেক জায়গায় আমরা দেখছি যে এমন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র রেজিমকে সাপোর্ট করে যাওয়া হচ্ছে, তারা হয়তো দেশের মধ্যেই হয়তো গণতন্ত্র নেই অথচ সাপোর্ট তারা পাচ্ছে। সেরকম যদি একটা স্ট্রাকচার থাকে এই বিশ্বে তাহলে আমার মনে হয় না যে আমরা খুব একটা যে শান্তির আশা করছি সেটা পাচ্ছি।
প্রফেসর ইমতিয়াজ, আপনি যথার্থই বলেছেন যে কোনো সম্পর্কের ব্যাপারে, যে কোনো সম্পর্ক কায়েমের ক্ষেত্রেই সমঝোতা একটা বিষয় গুরুত্বপূর্ণ, এবং এই সমঝোতার জন্য সব পক্ষেরই মাইন্ডসেটের পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়। তো আমরা এরপর যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। কল করছেন বাংলাদেশ থেকে হাবিবা তাসনিম চৌধুরী। হ্যালো,
সালাম আলাইকুম। আমি হাবিবা তাসনিম চৌধুরী, ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বাংলাদেশ থেকে বলছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন জানার আছে যে আপনারা কি মনে করেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে প্রেসিডেন্ট ওবামা যে অর্থ সামাজিক সহযোগিতার কথা বলেছেন তা বাংলাদেশের জ্বালানি শক্তি ও বিদ্যুৎ সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখবে, আর সেটা কিভাবে?
প্রফেসর মুস্তাফিজ,
আমার মনে হয় যে হাবিবের প্রশ্নটি খুবই সুন্দর। এটা এ কারণেই বলা হচ্ছে যে ওবামার তো কায়রোর স্পিচ এবং সম্প্রতি যে উদ্যোক্তাদের সম্মেলন সেখানে বলেছেন যে তিনি বিভিন্ন ধরনের সহযোগিতার কথা বলেছেন, বিশেষত উদ্যোক্তা সম্মেলনে একটা $2 বিলিয়ন ফান্ডের কথা বলা হয়েছে। বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কমার্স মিনিস্ট্রি আছে সেখান থেকে 5টা মুসলিম দেশে ডেলিগেশন যাবে এবং এটা এমনকি 27টা দেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে, ইত্যাদি নানান কথা বলা হয়েছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো যে যদি এটাকে আমি সম্প্রসারিত করি তাহলে এই যে আমাদের এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটা বিল উঠেছে যে বাংলাদেশ থেকে যে যে পণ্য যাবে সেগুলোকে শুল্কমুক্ত সুবিধা দেয়া, এবং এটা আমরা জানি যে বেশ কিছু বিরোধিতার সম্মুখীন হচ্ছে, তো যদি এই ধরনের শুল্কমুক্ত সুবিধা দেয়া যায় তাহলেই আমি মনে করব যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে এবং এবং ওবামাও যে ধরনের মুসলিম বিশ্বকে সহযোগিতা করতে চাচ্ছেন তার বাস্তব প্রতিফলন হবে, তো সেগুলো আমরা দেখতে চাই। আর জ্বালানি এবং বিদ্যুৎ খাত সহ অন্যান্য যেসব খাতের কথা বলা হয়েছে এটাও খুবই আমার মনে হয় যে প্রাসঙ্গিক, যে যদি মুসলিম বিশ্বের সাথে যদি ওবামা সম্পর্ক ভালো করতে চান এবং বাস্তবে সেটা করতে চান তাহলে এই মুসলিম বিশ্বে যেসব দেশগুলোতে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংকট আছে জ্বালানি এবং বিদ্যুৎ সহ, সেগুলোতে কিভাবে বাড়তি সাহায্য দেওয়া যায় এবং স্বল্প সুদে এবং বিভিন্ন ভাবে হয়তো সুদমুক্ত ভাবেও সাহায্য দেওয়া যায় সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সম্বন্ধে একটা ইতিবাচক মনোভাব সৃষ্টি করার জন্য, তাহলে সেই দিকগুলোতেও তাদের নজর দিতে হবে। আদারওয়াইজ এটা মনে হবে যে তাদের যে যে ধরনের কথা সেটার সাথে বাস্তবে তাদের যে পদক্ষেপ সেটার মধ্যে একটা বড় পার্থক্য থেকেই থাকবে।
জি, নতুন দিল্লি থেকে এরপর কল করছেন প্রফেসর অমিতাভ বসু। হ্যালো,
নমস্কার।
নমস্কার,
নতুন দিল্লি থেকে অমিতাভ বসু বলছি। যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলির সাথে আর্থ সামাজিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার যে উদ্যোগ নিয়েছে তা ফলপ্রসূ হলে বিশ্ব রাজনীতিতে কি কোনো নতুন মাত্রাকণ যোগ করবে? এটাই আজকের সভায় আমার প্রশ্ন।
বিশ্ব রাজনীতিতে নতুন কোন মাত্রাকোণ যুক্ত হবে কিনা? মহুয়া চট্টোপাধ্যায়,
যদি এটা সম্ভব বিশ্ব রাজনীতিতে নিশ্চয়ই এটা নতুন মাত্রাকোণ যোগ করবে বলে আমার ধারণা। তার কারণ আমেরিকার এই প্রচেষ্টার পেছনে কি আছে সেটাই আমাদের সবচেয়ে প্রথমে দেখা উচিত, এবং সেটা আমরা সকলেই বোধহয় এটা বুঝতে পাচ্ছি যে এর এই আর্থসামাজিক সহযোগিতার মূল প্রয়োজনীয়তাটা কিন্তু আর্থসামাজিক হলেও আসলে রাজনৈতিক, এবং সেই রাজনৈতিক প্রয়োজনীয়তাটা কি সেটা হচ্ছে যে এই এই 9/11 এবং ওসামা বিন লাদেনের প্রসঙ্গ এর আগেই উঠেছিল, তার সেই 2001 এর ঘটনার পর থেকে মুসলিম দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা এক ধরনের বিরোধ, এক ধরনের ডিস্টেন্স তৈরি হয়েছে, সেইটাকে ওভারকাম করার জন্য, সেইটাকে সেই মার্কিন বিরোধী মনোভাবটাকে বদলানোটাই মূল উদ্দেশ্য বলে আমি দেখি সাংবাদিক হিসেবে। এবং তার যদি কিছুটাও সম্ভব হয় তাহলে তো বিশ্ব রাজনীতিতে একটা মোড় ঘুরতে বাধ্য।
হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা আলোচনা করছি মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থ সামাজিক সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ নিয়ে। অতিথি উত্তরদাতা রয়েছেন ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসর ইমতিয়াজ আহমেদ, নতুন দিল্লি থেকে টাইমস অফ ইন্ডিয়ার মহুয়া চট্টোপাধ্যায় এবং ঢাকা থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রফেসর মুস্তাফিজুর রহমান। বলে রাখা দরকার, এই অনুষ্ঠানে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায় দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাঁদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন। এবার আমরা যাচ্ছি জার্মানিতে, সেখান থেকে কল করছেন আসাদুজ্জামান রুমন। হ্যালো।
হ্যালো, আসাদুজ্জামান রুমন বলছি জার্মানি থেকে। আমার প্রথম প্রশ্ন, যে কোনো মুসলমান নামের মধ্যেই পশ্চিমা বিশ্বে সন্ত্রাসের একটা গন্ধ খুঁজে পাওয়ার প্রয়াস পান, যার থেকে সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা শাহরুখ খান মুক্তি পাননি। ওবামা সরকারের এই উদ্যোগ কি এই জাতীয় বিব্রতকর পরিস্থিতি স্তিমিত করতে ব্যবহৃত হবে, নাকি সত্যিকার অর্থেই মুসলিম বিশ্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে? আমার দ্বিতীয় প্রশ্ন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, তথাপি এই উদ্যোগ কি মুসলিম নামধারী সন্ত্রাসীদের তাদের প্রতিহিংসার পথ থেকে সরিয়ে আনতে সক্ষম হবে বলে মনে করেন? আমার তৃতীয় প্রশ্ন, অতি সম্প্রতি বেলজিয়ামে মুসলিম সংস্কৃতির অনুশীলনে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ওবামার এই উদ্যোগকে কোনোভাবে সম্পর্কায়িত করা যায় কি? ধন্যবাদ।
প্রফেসর মুস্তাফিজুর রহমান কিছু বলবেন?
হ্যাঁ, আমি আগের যে প্রশ্নটি করা হয়েছিল সেটার ক্ষেত্রে একটু বলতে চাই যে ওবামার এই উদ্যোগগুলি কিছুটা ইতিবাচক প্রভাব রাখলেও বড় বড় যে বিগ টিকেট ইস্যুস গুলি আছে, ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইনের যে সমস্যা ইসরায়েলের সাথে, এগুলোকে যদি ওবামা যদি এগুলোর সমাধান করতে না পারেন বা সমাধান করতে সত্যিকার ভাবে চেষ্টা করছেন এটা যদি অনুভূত না হয়, তাহলে আমার মনে হয় যে অন্যান্য উদ্যোগগুলি যথেষ্ট মাত্রার প্রভাব মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে এবং মুসলমানদের মধ্যে বোধ হয় রাখতে পারবে না। সেদিক থেকে তিনি যেগুলো এখন নতুন উদ্যোগ নিয়েছেন সেগুলির সাথে ওই ইস্যুগুলোকে যদি সম্পৃক্ত করা না যায়, তাহলে আমার মনে হয় যে তার যতই সদিচ্ছা থাকুক না কেন সেটা খুবই সীমিত থাকবে। দ্বিতীয়ত, যেটা নাকি রুমন বললেন যে মুসলমান নামের মধ্যে সন্ত্রাসের গন্ধ ইত্যাদি, এটা আমরা দেখেছি 2001 এর পরে একটা মুসলিমদেরকে একটা ক্যাটাগরাইজ করে, এটা হয়তো তাৎক্ষণিক একটা রিয়াকশন হতে পারে এবং ওবামা কিন্তু বলেছেন তার সম্প্রতিক যে 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 বিভিন্ন ভাষণে যে তিনি এটা থেকে সরে আসতে চান। তো আমরা চাই যে বাস্তবেও এটা যাতে হয় এবং কোনো নাম দেখে হঠাৎ করে তাকে একটা ক্যাটাগরিতে ফেলে দেওয়া সেটা যাতে না হয় সেটা আমরা দেখব। যারা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাওয়া আশা করেন তারা এটা তারা যখন নাকি সেখানে ইমিগ্রেশনে যান সেখানে এটা হচ্ছে কিনা এটা তারা সহজেই এটা বুঝতে পারবেন এবং এবং সেটা কতটুকু ওবামা থেকে ইমিগ্রেশন পয়েন্টে পড়ছে সেটা থেকেও এটা বোঝা যাবে। আর এটা ঠিক যে সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই, এটা আমি 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 মানি এবং সেখানে কোনো একটা গোষ্ঠীকে এটার সাথে সম্পৃক্ত করা এটা কোনোভাবেই ঠিক হবে না।
ডক্টর ইমতিয়াজ কিছু যোগ করবেন?
সেই ধরনের আমার মনে হয় মুস্তাফিজ স্যার ঠিকই বলেছেন যে কতগুলো মৌলিক কতগুলো বিষয়ে যদি পরিবর্তন না আসে, তার মধ্যে আমি একটা জিনিসই যোগ করতে চাচ্ছি, সেটা হলো মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের বিষয়টা, বিশেষ করে গ্রাসরুট লেভেলে গণতন্ত্রের বিষয়টা। যেসব রাষ্ট্র মিডল ইস্টে আছে তার বেশিরভাগই আনডেমোক্রেটিক এবং যেখানে এমনকি হিউম্যান রাইটস বলে যেটা বোঝায় সেগুলো নেই এবং যেই ধরনের ইমানসিপেশন বা ফ্রিডমের কথা বলা হয় সেগুলো নেই। এবং সেখানে যারা ডিসেন্টার দেখা যাচ্ছে যে তারা হয়তো অন্য দেশে আশ্রয় নিয়ে আছেন, কিন্তু আমেরিকার সরকার দেখা যাচ্ছে যে মোটামুটি রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখছেন। এখন এই যে এক ধরনের কি বলা হয় একটা কন্ট্রাডিকশন, যে এমনিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে অথচ যেসব রাষ্ট্রের গণতন্ত্র নেই, বিশেষ করে আমি মুসলিম দেশগুলোই বলছি মিডল ইস্টে, তাদের সাথে যে সম্পর্ক রাখছেন, অনেক সময় কিন্তু জনগণ কিন্তু এই গণতন্ত্রের চাওয়াটা খুব একটা সিরিয়াসলি নেন না। এখানে আমার মনে হয় একটা পরিবর্তন আসা উচিত, এবং যদি ওই গ্রাসরুটের গণতন্ত্রের সাথে যদি তার হাত মেলাতেই হয়, সেখান থেকে যদি পিছপা না হন এবং সেই সেটাকে যদি অন্যভাবে দেখেন, এবং তাহলে কিন্তু দেখা যাবে যে পরিবর্তনের যে কথা বলা হচ্ছে এবং ওই যে বিশ্ব রেখে বিশ্ব রাজনীতির মধ্যে যে পরিবর্তন, সেটা আমার মনে হয় না আসবে। তো আমি মনে করছি যে মৌলিক কতগুলো জিনিস এখনো আছে, সেগুলো যতদিন না ধরা হবে ততদিন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যে আমাদের থাকতে হচ্ছে।
আর বেলজিয়ামে মুসলিম সংস্কৃতির অনুশীলনের উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে রুমন যে প্রশ্ন তুলেছেন, মহুয়া চট্টোপাধ্যায় আলোকপাত করবেন সে ব্যাপারে?
বিষয়টি খুবই ইন্টারেস্টিং, সেই জন্য শুধু ওইটুকু সম্বন্ধেই বলবো যে এটা একদিক দিয়ে একটা আরোপই বলা যেতে পারে, তার কারণ ওটা স্টেটের, বেলজিয়ামে ওটা স্টেট নিয়ম করে বন্ধ করেছেন, একটা বলা যেতে পারে এক ধরনের ইম্পোজিশন। কিন্তু সেই ইম্পোজিশন গুলো আমাদের এগুলো কোনোটাই ইম্পোজ করে কিন্তু খুব বেশি কিছু পাওয়া যায় না তার ভেতর থেকে, বরঞ্চ সেই কালচারটাকে যদি আমরা মেইন স্ট্রিম কালচার মনে না করি কোনো এক দেশের, তাহলে সেটাকে একটা অপশনাল চয়েস হিসেবে মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত, এবং এই প্রয়াসটা করার দরকার আছে যে সেই দেশের যে মেইন স্ট্রিম কালচার বা সংস্কৃতি, সেই সংস্কৃতিকে যতটা প্রসার করা সম্ভব সেই প্রসারটা বরঞ্চ করা, যাতে মানুষ স্বাভাবিকভাবেই সেই মেইন স্ট্রিম মূল স্রোত সংস্কৃতিটার প্রতি আকৃষ্ট হন এবং সেই অনুযায়ী চলেন। কিন্তু এটা জোর করে চাপিয়ে দেওয়া নিয়মের বিরুদ্ধে সবসময় কোনো একটা ছোটখাটো হলেও একটা রেবেলিয়ন তৈরি হয়, তো সেটা তো কখনোই শান্তির পথ প্রসারিত করতে পারে না বলে আমার মনে হয় যে কোনো সমাজেই।
এবং এটা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেরকম সম্পর্ক গঠনের ক্ষেত্রে সহায়ক হবে না বলে আপনি মনে করছেন?
না, না হওয়াটাই স্বাভাবিক, যদিও তার যে ইম্প্যাক্ট সেটা হয়তো আমরা পেতে কিছুটা সময় লাগবে, এখনো আমরা বুঝতে পারছি না, কিন্তু সেটা সহায়ক নিশ্চয়ই হবে না, কারণ সঙ্গে সঙ্গে আবার একটা মতবিরোধ তৈরি হয়ে যাবে।
এবার আমরা যাচ্ছি বাংলাদেশে, যশোরে কল করছেন শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট বারাক ওবামা বছর দেড়েক মতো সময় হলো ক্ষমতা গ্রহণ করেছেন, এবং এই সময়ের মধ্যে তিনি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টার কথা বারবার বলেছেন, ইতিমধ্যে ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন এবং কাজ করবার জন্য ভূমিকাও রাখবার চেষ্টা করছেন। সম্প্রতি নিউ ইয়র্কে একটি সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো হয়েছিল, অভিযোগ আছে যে একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান এর সঙ্গে সম্পৃক্ত, কাজেই প্রেসিডেন্ট ওবামার এই উদ্যোগগুলো যেটি তিনি নিতে চাইছেন সেটি বাস্তবে কতটুকু সম্ভব হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুসলিম দেশগুলোতে প্রতিনিয়ত চলছে সভ্যতার সংকট, এই সংকট উত্তরণে সত্যি কি বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রপতি বারাক ওবামার পক্ষে আদৌ সম্ভব হবে নাকি শুধুই একটা চমক?
প্রফেসর ইমতিয়াজ,
প্রথম যে কথাটা উঠলো নিউ ইয়র্কের ফয়সাল শাহজাদের ইস্যুটা, সেটা যেটা সমস্যা তৈরি করে যে একজন ব্যক্তি, এবার আমি এটা ধরে নিচ্ছি যে পাকিস্তান আমেরিকার সাথে যেই সম্পর্ক বর্তমানে আছে এবং যেই ক্রাইসিসের মধ্যে বলতে গেলে পাকিস্তান আছে, সেখানে এই ধরনের ফয়সাল তৈরি হওয়াটা অস্বাভাবিক না। কিন্তু ফয়সালকে যদি এখন পুরো বিশ্ব মুসলিম কমিউনিটির একজন দেখা হয়, তাহলে যেটা হবে যে ওই ইলিসিট জেনারেলাইজেশন যেটাকে বলা হয় সেটাই চলে আসবে। সেই জিনিসটার আসলে আসছে এই কারণে, যেহেতু মানসিকতা আমি যেটা প্রথমেই বলতে চেষ্টা করেছিলাম যে এমন ধরনের একটা মানসিকতা হয়েছে যে ওই মুসলমান নামকরণ হলেই তাহলে সবকে এক খাঁচার মধ্যে ফেলা হচ্ছে, সেরকম একটা মাইন্ডসেটে আমার মনে হয় না খুব একটা আমরা আপাতত আশা করতে পারি যে যে অবস্থায় আছে। কিন্তু যে কথাটা উঠালেন যে সভ্যতার যেই বিষয়টা, আমার মনে হয় যে জিনিসটা অনেকটা ওবামা চেষ্টা করেছেন, ব্যাকলিস্ট বুশ থেকে যদি আমি তুলনা করি, যে নিজেই সবকিছু করবেন এবং সেভাবে রেসপন্সিবিলিটি নিচ্ছেন, সেটা আমার মনে হয় না ওবামা, অ্যাটলিস্ট ওবামার কাছ থেকে আমরা সেটা পাচ্ছি না। মোটামুটি একটা শেয়ারিং এর অবস্থায় এবং অন্য আরো পার্টনার আসুক এরকম একটা চেষ্টা করা হচ্ছে। সেই পার্টনার চীনও হতে পারে, সেই পার্টনার ইউরোপও হতে পারে, এমনকি সেই পার্টনার সাউথ এশিয়াও হতে পারে। সেই হিসাবে মুসলিম কমিউনিটির সাথে যেই কি বলা হয় যে রিলেশনশিপ তৈরি করছেন ওটারই একটা অংশ, একটা নতুন একটা পার্টনার তৈরি করা। তো সেই হিসাবে এক ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সরকার, বিশেষ করে ওবামার মাধ্যমে। এখন কতখানি সাকসেসফুল হবে সেটা দেখার বিষয়, কিন্তু এটাও ভুললে চলবে না যে বর্তমান বিশ্বে আমেরিকার যে পজিশন, বিশেষ করে মেলডাউনের পরে যে অবস্থা এসেছে এবং অন্যান্য যেরকম দেশ যেভাবে অর্থনৈতিক যেভাবে উঠে আসছে, তাতে কতদিন আমেরিকা একাই সব সিদ্ধান্ত নিতে পারবে এইসব এই সভ্যতার বিষয়, সেটাও আমার মনে হয় আমাদের প্রশ্ন করা প্রয়োজন। তো এমনিতেই একটা মৌলিক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি পুরো বিশ্বে, তার উপরে আমার মনে হয় যে ওবামার ব্যক্তিগতভাবে যদি দেখি তার মধ্যে এক ধরনের নতুন চিন্তা এসেছে।
জি, আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ বাংলাদেশ থেকে কল করছেন এবার। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হাওড় উপজেলা ইটনার জয়সিদ্ধি থেকে আশরাফুল ইসলাম বলছি। বারাক ওবামা যখন বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন সমগ্র বিশ্বের সঙ্গে মুসলিম বিশ্বেরও প্রত্যাশা ছিল যে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে একটা বিরাট পরিবর্তন আসবে। এর ফলশ্রুতিতে বারাক হোসেন ওবামার কায়রো ঘোষণা তাদের সে প্রত্যাশাকে আরো বেগবান করলেও এত এত দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও এ বিষয়ে আর তেমন কোনো তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না, এর কারণ কি? সম্মানিত প্যানেল এ বিষয়ে ওনাদের বিজ্ঞ মতামত প্রদান করলে বাধিত হব।
খুব দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে কি প্রফেসর মুস্তাফিজুর রহমান?
আমার মনে হয় যে এক অর্থে তো খুব দীর্ঘ সময় না, আবার অন্য অর্থে বেশ কিছু উদ্যোগ নেয়ার দিক থেকে সেটা হয়তো আবার কম সময়ও না। আমি যেটা বলবো সেটা হলো যে একটা, আমি আগের প্রশ্নটার প্রসঙ্গে একটু ফিরে যাই যে মুসলিম বিশ্বে যে সভ্যতা সংকট, এটা আসলে শ্রাবণী যেটা বলেছেন আমি মনে করি যে এটা শুধু মুসলিম বিশ্বে সভ্যতা সংকট না, যে অর্থে আমরা সার্বিয়াতে দেখেছি, রুয়ান্ডাতে দেখেছি, আবার বর্তমানে বিশ্ব আর্থিক সংকট দেখছি, এটা একটা সভ্যতার সংকটও বলা যেতে পারে এবং এটা কেবলমাত্র একটা কোন একটা গোষ্ঠীর সংকট বলে আমার মনে হয় না। তো যাই হোক, এটার সাথে ক্লাইমেট চেঞ্জ, আমাদের জীবনযাত্রার ধরন, এটা অ্যাক্রস কান্ট্রি যেন অ্যাক্রস রিলিজন বোধহয় একটা সংকটের মধ্য দিয়ে আমাদের যাচ্ছি এবং এগুলো আমাদের পরিবর্তন সবারই করতে হবে। আশরাফুল যেটা বলেছেন যে সেটার ক্ষেত্রে আমার মনে হয় যে যে বারাক ওবামা কিন্তু এসে বলেছিলেন যে প্যালেস্টাইনের এই যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম এটা তার একটা প্রায়োরিটি হবে এবং কিছুটা উদ্যোগ আমরা তার এবং হিলারি ক্লিনটনের দেখেছি, কিন্তু এখানে আরেকটি পক্ষ আছে ইসরায়েল, এবং আমরা কিছুদিন আগেও দেখেছি যে যে ইউএস এর ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থাতেও কিভাবে সেখানে সেটেলমেন্ট গুলো আবার করার একটা ঘোষণা দেওয়া হয়েছে। সুতরাং এটা বেশ কমপ্লেক্স এবং এটা কেবলমাত্র বারাক ওবামার উপরই নির্ভর করবে না, এখানে ইসরায়েল একটা পক্ষ আছে, প্যালেস্টাইনে এখন হামাস ক্ষমতায় আছে, তাদের কি দৃষ্টিভঙ্গি হবে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলির দৃষ্টিভঙ্গি, সবটা নিয়েই এটার পরিবর্তনটাকে দেখতে হবে। আমার মনে হয় যে বারাক ওবামার উপরে একেবারে সবকিছুর একটা মানে আমরা যদি চাপ বা অন্য ইতিবাচক অর্থে আশা যদি আমরা করি সেটা হয়তো ঠিক হবে না।
হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা আলোচনা করছি মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর্থ সামাজিক সম্পর্ক সম্প্রসারণের উদ্যোগ বিষয়ে। অতিথি উত্তরদাতা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের শিক্ষক প্রফেসর ইমতিয়াজ আহমেদ, নতুন দিল্লি থেকে টাইমস অফ ইন্ডিয়ার মহুয়া চট্টোপাধ্যায় এবং ঢাকা থেকে সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রফেসর মুস্তাফিজুর রহমান। বলে রাখা দরকার, এই অনুষ্ঠানের শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন বা অতিথি উত্তরদাতাদের বক্তব্য কোনো কিছুরই দায় দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের উপর বর্তাবে না। মন্তব্য, প্রশ্ন, বক্তব্য সবই তাদের ব্যক্তিগত মতামতের প্রতিফলন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
এবারের কলার ঢাকা বাংলাদেশ থেকে তানজিম। হ্যালো।
হ্যালো, আমি তানজিম ঢাকা থেকে বলছি। যুক্তরাষ্ট্র একটি উন্নত দেশ, বিধায় তাদের আভ্যন্তরীণ যথেষ্ট আর্থসামাজিক উন্নয়ন রয়েছে এবং যেহেতু তারা প্রথম সারির অন্যতম একটি দেশ, তাই তাদের আর্থসামাজিক উন্নয়নে মুসলিম বিশ্বকে সহযোগিতার কোন বিকল্প আমরা দেখতে পাচ্ছি না। এটি অনেকভাবে হতে পারে, যেমন আমি বাংলাদেশের একজন নাগরিক এবং ছাত্র। আমার মতন অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী, কিন্তু তাদের ভিসা প্রাপ্তিতে অনেক সমস্যা হচ্ছে যে একজন শিক্ষার্থীর পাওয়া তার যৌক্তিক। এটি আর্থসামাজিক এবং পরোক্ষ সম্পর্ক উন্নয়নের অন্তরায় বলে আমি মনে করি। আমার প্রশ্ন হচ্ছে, সংঘাতের পথ এড়িয়ে আর্থসামাজিক উন্নয়নে কোন কোন ক্ষেত্রে এই সম্পর্ক উন্নয়ন সম্ভব এবং যদি তা হয়ে থাকে তার কি কি?
মহুয়া চট্টোপাধ্যায় কি মনে করেন?
হ্যাঁ, প্রথমেই বল, সবথেকে প্রথম সমস্যাটা আসলে ঠিকই বলেছেন, তানজিমের প্রশ্নের মধ্যেই রয়েছে। প্রথম সমস্যাটা সবসময় কিন্তু ছাত্রদের আসে, ছাত্রছাত্রীদের আসে। এখন এই গ্লোবালাইজড দুনিয়া যাকে আমরা বলি, সেখানে স্বাভাবিকভাবেই আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং দেশের ছাত্রছাত্রীরা ডেভেলপড দেশগুলোতে পড়াশোনা করতে আর নিজেদের উন্নত করতে যেতে চান অনেকেই। এখন সেই পথের সুরাহা না করলে তো মুশকিল, সেখানে ভিসার প্রবলেম হলে পরে সত্যি সেটা একটা বাধা। তবে এই লেখাপড়ার ছাত্রছাত্রীদের যাতায়াত ইত্যাদির ছাড়াও যে বাণিজ্য একদম মানে হার্ডকোর ট্রেড, এটা ইনফ্যাক্ট আপনার প্রফেসর ইমতিয়াজ আহমেদও আপনাদের আরো ভালো করে বলতে পারবেন, রেহমান সাহেবও বলতে পারবেন, আমার মনে হয় যে আমার থেকে ভালো বলতে পারবেন, কারণ আমি ইকোনমিক্সে স্পেশালাইজ করি না, কিন্তু তার সত্ত্বেও বলবো যে কোনো দুটো দেশের মধ্যে এখন সব থেকে বড় সম্পর্ক গুলো আসলে দাঁড়িয়ে গেছে কিন্তু বাণিজ্যিক সম্পর্ক। এখন সেই বাণিজ্যিক সম্পর্কটা যদি কোনোভাবে ঠিক মতো চালানো যেতে পারে, বাকি সম্পর্ক অনেকেই মনে করছেন যে বাকি সম্পর্কগুলো ধীরে ধীরে কিছুটা তার জট খুলতে পারে।
প্রফেসর ইমতিয়াজ, ভিন্নতর কোনো মাত্রা যোগ করবেন?
এখানে দুটো জিনিস আসলে দেখা দরকার, যে কনফারেন্সটা ওবামা করলো কারা আমন্ত্রিত হয়েছিল। সেখানে আমরা দেখেছি যে 20 বছরের এন্টারপ্রেনারও ছিল এবং তার সাথে যেটা যোগ দেওয়া উচিত সেটা হলো যে ফান্ডটা তৈরি করেছে, সেই ফান্ডের নামও হলো গ্লোবাল টেকনোলজি এবং ইনোভেশন ফান্ড। মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে যেই পরিমাণে ফান্ড দেওয়া হবে তার মধ্যে এক ধরনের ইনোভেশন থাকবে এবং তারপরে ইয়াং লোকদের, ইয়াং এন্টারপ্রেনারের একটা ভূমিকা থাকবে এবং তার সাথে উইমেন এন্টারপ্রেনারের একটা ভূমিকা থাকবে, কারণ উইমেনদের উপর আলাদা একটা অধিবেশনও ছিল। এবং যেটা মোটামুটি আমরা খবর কাগজে পেয়েছি যে 250 মিলিয়নের মতো অলরেডি মাইক্রো কি বলা হয় স্মল এবং মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ, বিশেষ করে মিডল ইস্ট এবং নর্থ আফ্রিকার ব্যাপারে তারা মোটামুটি মনে হয় সম্মত হয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এই আর্থসামাজিকের কনটেক্সটে এই যে ফান্ডটা, যে $2 billion এর ফান্ড কথা বলা হচ্ছে, তার মধ্যে কতগুলো জিনিস কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সেটা হলো যে নতুন ধরনের যে ইনোভেশন চিন্তা ভাবনা থাকবে মুসলিম ওয়ার্ল্ডে এন্টারপ্রেনারশিপের মধ্যে, ইয়াং এন্টারপ্রেনারশিপ, এই 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 কনটেক্সটে যদি দেখা হয় তাহলে কিন্তু আমরা মনে করছি যে নতুন এক ধরনের একটা ডিনামিক্স তৈরি হবে এবং একটা ইয়াং জেনারেশন এর মধ্যে এটা থাকবে। এবং যেহেতু প্রফেসর ইউনুসও ওখানে ছিলেন এবং প্রফেসর ইউনুসের যারা চিন্তা ভাবনার সাথে যারা মোটামুটি যারা জানেন তারাও ওনার যে চিন্তা ভাবনা সেটা হলো যে যতখানি ম্যাক্রো কনটেক্সটে যত বড় না করে বরং মাইক্রো লেভেলে থেকেই ওটাকে আস্তে আস্তে বড় করা। সেই হিসাবে আমি মনে করছি যে এখনো হয়তো পুরো এটা আমরা পাচ্ছি না, কিন্তু এই কতগুলো এলিমেন্টস যদি আমরা দেখি তাহলে যথেষ্ট কি বলা হয় নতুনত্বের ছাপ আছে। এখন হয়তো আমার মনে হচ্ছে এখন থেকে ছ মাসের মধ্যে আমরা আরো বুঝতে পারবো, বিশেষ করে অলরেডি যেহেতু বলা হচ্ছে যে বিভিন্ন প্রপোজাল তারা স্ক্রিনিং করছেন এবং দেখছেন, সেগুলো যখন মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে আসবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে এই $2 billion কোন দিকে যাবে এবং কিভাবে নতুন ধরনের বাণিজ্য তৈরি হবে।
ডক্টর মুস্তাফিজুর রহমান কি মনে করেন?
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটা বড় বাণিজ্য পার্টনার, ইউরোপিয়ান ইউনিয়নের পরেই তাদের স্থান এবং সেখানে আমরা প্রায় $4,000 million মতো গত বছর আমরা রপ্তানি করেছি। এখন আমি দুভাবে জিনিসটা দেখি, তানজিম যেটা বলেছেন যে ভিসার ব্যাপারে এটা অবশ্যই একটা ঠিক কথা যে অনেক সময় দেখা যায় যে ছাত্রদের ভিসা পেতে অসুবিধা হচ্ছে। এখন এইবারের উদ্যোক্তা সম্মেলনে বলা হয়েছে যে এক্সচেঞ্জ প্রোগ্রাম বৃদ্ধি করা হবে এবং বৃত্তি বৃদ্ধি করা হবে বলা হয়েছে। সেইটার যদি আবহটা যদি আমরা মাথায় রাখি তাহলে এই ধরনের সমস্যাগুলি আমাদের ছাত্ররা যারা যেতে চাচ্ছে পড়াশোনা করার জন্য আরো কম তারা যাতে সেগুলো ফেস করে সেটা একটা আমাদের দৃষ্টির মধ্যে থাকবে যে ওই স্পিরিটটা এখানে বাস্তবায়িত হচ্ছে কিনা। আর দ্বিতীয়ত যেটা সেটা হলো যে এই যে আমরা যে বাণিজ্য যেটা করছি এবং ইমতিয়াজ যেটা বললেন যে বিভিন্ন ফান্ডের কথা বলা হয়েছে, প্রযুক্তি ফান্ডের কথা বলা হয়েছে, নারীর ক্ষমতায়নের জন্য তাদের জন্য ফান্ডের কথা বলা হয়েছে যে তেল গ্যাসের থেকে দৃষ্টি এড়িয়ে তারা এখন সমঝোতা এবং উন্নয়নের দিকে দৃষ্টি দেবেন। তো এগুলো যদি সত্যি বাস্তবায়িত হয় তাহলে আমরা আশা করব যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে বাণিজ্য এবং আমাদের যে রপ্তানি সেই রপ্তানিগুলি বৃদ্ধির জন্য কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অবদান রাখতে পারেন এবং আমাদের দেশে উদ্ভাবন এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং এসব ব্যাপারে সাহায্য করে আমাদের রপ্তানি সক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, শুল্কমুক্ত সুবিধা দিয়ে আমাদের বাণিজ্য কিভাবে বৃদ্ধি করা যায়, সেদিকটাতে আমরা মনে করব যে সেগুলোতে যদি তারা যদি নজর দেন তাহলে তাদের এই যে কথাগুলি এখন তারা বলছেন সেটা স্পিরিটের সাথে তাদের অ্যাকশনের একটা আমরা সমন্বয় দেখতে পাব।
জি, প্রফেসর নিজামুল হক কুষ্টিয়া বাংলাদেশ থেকে কল করছেন এবার। হ্যালো।
হ্যালো, কুষ্টিয়া বাংলাদেশ থেকে আমি অধ্যাপক নিজামুল হক বলছি। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর মার্কিন পররাষ্ট্রনীতিতে কিছু পরিবর্তনের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বের মুসলিম দেশসমূহের সাথে সম্পর্ক উন্নয়নে শুধু রাবাত থেকে জাকার্তা পর্যন্ত পরিবর্তনের শুভ সূচনা পরিলক্ষিত হচ্ছে। বিশ্ব শান্তির জন্য এটা একটা ইতিবাচক পদক্ষেপ বলা যেতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের ব্যাপারে মার্কিন ভূমিকার ইতিহাস পর্যালোচনা করলে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন এসে যায়। তাহলে প্রথমত যুক্তরাষ্ট্র তার আশীর্বাদ পুষ্ট দেশ ইসরায়েলকে অসন্তুষ্ট রেখে মুসলিম দেশসমূহের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারবে কি? দ্বিতীয়ত, ইরাক আফগানিস্তান সহ অন্যান্য মুসলিম দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দখলদারিত্ব ছেড়ে তাদের সার্বভৌমত্ব ফিরে দিবে কি?
আমাদের হাতে সময় খুব কমে এসেছে, এখন খুব সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিক মহুয়া চট্টোপাধ্যায়, কতখানি আশাবাদী হতে পারি আমরা?
আমার মনে হয় এই এর প্রশ্নের উত্তর মোটামুটি পুরো প্রোগ্রামটার মধ্যে দিয়ে আমরা কিছুটা কিছুটা করে পেয়েছি। আমি আমি বলতে চাই যে সত্যি এখনো সময় খুবই কম পার হয়েছে যার মধ্যে দিয়ে বলা যেতে পারে যে বারাক ওবামা যা চাইছেন বা যা বলছেন সেগুলো সত্যি গ্রাউন্ড রিয়ালিটি হিসেবে উঠে আসছে কিনা, কিন্তু সেটা এখনো বোঝার সময় আসেনি। আরো আমাদের অন্তত একটু আরো সময় দিয়ে দেখতে হবে যে সেগুলো সম্ভব কিনা। তবে হ্যাঁ, কতগুলো বিরোধী মেসেজ তো অলরেডি আসছে, যেমন অলরেডি আফগানিস্তানের প্রশ্ন রয়েছে, সেটা কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বারাক ওবামা কিভাবে সেটা হ্যান্ডেল করেন, তার উপরে অনেক কিছু নির্ভর করছে। কারণ প্রথমেই ওই মুসলিম দেশগুলি বলে আমরা কিন্তু সমস্ত মুসলিম দেশগুলোকে যেন একটা একটা ব্যাগের মধ্যে ভরে ফেলেছি, এবার সেটা সেটা করার মধ্যেও বা কতটা বুদ্ধিমত্তার পরিচয় আছে ডিপ্লোমেসির দিক দিয়েই বলুন আর সদিচ্ছার দিক দিয়েই বলুন সেটা আমি জানি না, কিন্তু তা সত্ত্বেও এই এই সব কটা এই সবগুলো সন্দেহ থাকা সত্ত্বেও কিছুটা আরো সময় যেহেতু আমরা তাকে ওয়াচ করতে চাই, কারণ আমরা সকলেই আশাবাদী, সেহেতু আমরা তাকে আরো কিছুটা সময়ের
দিতে চাই,
দিতে রাজি আছি।
নিশাত কল করছেন এবার ঢাকা থেকে, হ্যালো।
আমি ঢাকা থেকে নিশাত বলছিলাম, আমার একটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে বারাক ওবামা উনি বেশ কিছুদিন আগে যে উনি বলেছিলেন যে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক ভালো করার কথা বা একটি ইনিশিয়েটিভ কিছু ইনিশিয়েটিভ নেওয়ার কথা, সেটার প্রেক্ষিতে উনি একটা বলেছেন যে সম্পর্ক উন্নয়নের জন্য ইরাক থেকে 2012 সালের মধ্যে উনি সৈন্য প্রত্যাহার করবেন, কিন্তু উনি আমার মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আসলে অন্যান্য কাজগুলো কিভাবে করবেন, কতদিনের মধ্যে করবেন, সেরকম কোনো ছক বা পরিকল্পনা উনি এখনো পরিষ্কারভাবে আমরা আসলে দেখতে পাচ্ছি না। তাই আমার প্রশ্নটা হচ্ছে, এরকম কোনো পরিকল্পনা কি পাওয়া যেতে পারে বা এটাকে আশা করা যায় যে উনার কাছ থেকে উনি আসলে কত বছরের মধ্যে এই সম্পর্কগুলো উন্নয়ন করতে চাচ্ছেন বা কিছু করতে চাচ্ছেন,
অপেক্ষা করতে হবে। আমি যদি আমেরিকার প্রেসিডেন্টের যদি হিস্ট্রি আমরা দেখি, আগের যারা ছিলেন ফার্স্ট টার্ম তারা মোটামুটি গ্রাউন্ডটা হয়তো প্লেস করেন, কিন্তু ড্রামেটিক কিছু করতে চান না, কারণ হচ্ছে ইলেকশনে জেতার একটা ব্যাপার আছে। দ্বিতীয় টার্মে এটা সম্ভাবনা আছে, কারণ সেখানে আমরা যেটা জানি যে আমেরিকার যে ইলেকশন সিস্টেমে দুবারের বেশি আর এখন প্রেসিডেন্ট আর হওয়া যায় না, তখন সম্ভব হয় অনেক বোল্ড স্টেপ নেওয়ার। আমি মনে করছি মিডল ইস্টের এই প্যালেস্টাইন স্টেট থেকে টু স্টেট যে থিওরি থেকে শুরু করে এর যে বাস্তবায়ন এবং আরো যে ড্রামেটিক মুভ যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের ওবামার সেকেন্ড টার্মের জন্য অপেক্ষা করতে হবে। এই ফার্স্ট টার্মে আমি মনে করছি না খুব একটা অগ্রসর হবে।
হ্যাঁ, অনেকে অবশ্য বলছেন যে ফার্স্ট টার্মের শেষের দিক থেকেও এটা ডানা মেলতে পারে। যাই হোক, আমরা এবার যাচ্ছি চট্টগ্রামে, সালাউদ্দিন মোহাম্মদ রেজা কল করছেন। হ্যালো,
বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমি সালাউদ্দিন মোহাম্মদ রেজা বলছি। আমেরিকা যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের দেশসমূহের সাথে আর্থসামাজিক উন্নয়নে আগ্রহী বলে আমরা জানতে পেরেছি, সেক্ষেত্রে আমার প্রশ্ন হল মুসলিম দেশসমূহের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কি আমেরিকা তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে? একই সাথে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনগ্রসর মুসলিম বিশ্বের দেশসমূহের আর্থিক সহায়তা বাড়ানোর কি আমেরিকার কোনো পরিকল্পনা রয়েছে?
প্রফেসর মুস্তাফিজ, একেবারে সংক্ষিপ্ত মন্তব্য।
আমার মনে হয় যে রেজা যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিছুটা আগেও আলাপ করেছি যে বলা হয়েছে যে এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বৃত্তি বৃদ্ধি করা হবে, তো সেটা এদিকে একটা ভালো ভূমিকা রাখতে পারে। কতটা বৃত্তি দেওয়া হবে এটা সংখ্যান অবশ্য বলা হয় নাই, আমরা দেখব যে আগামীতে এটা কিভাবে বাস্তবায়ন করা হয়। আর আর্থসামাজিক যে উন্নয়নের কথা বলেছেন, এটাও তো যদি এই স্পিরিটটা যদি তারা যদি যদি আসলেই মিন করে থাকেন, তাহলে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক যেসব সহায়তা করে থাকে সেখানে কোনো পরিমাণগত এবং গুণগত কোনো পরিবর্তন হচ্ছে কিনা।
হাতে
যদি হয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে এটা বাস্তবায়িত হচ্ছে প্রকৃতপক্ষে।
হাতে এখন আর সময় নেই, একেবারেই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। ভালো কথায় হ্যালো ওয়াশিংটন এবং সকল হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানই আমাদের ওয়েবসাইটে শোনা যাবে। আমাদের ওয়েবসাইট হল www.voanews.com/bangla। হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের শ্রোতাদের সকলকে এবং সে সঙ্গে তিন বিশিষ্ট অতিথি উত্তরদাতা, নতুন দিল্লি টাইমস অফ ইন্ডিয়ার মহুয়া চট্টোপাধ্যায়, ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রফেসর মুস্তাফিজুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমতিয়াজ আহমেদকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। আসছে বুধবারের কল ইন শোতে যোগদানের আমন্ত্রণ জানিয়ে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
ধন্যবাদ
আপনাকে। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথিদের এবং প্রশ্নকর্তাদের বক্তব্য মন্তব্য সম্পূর্ণ তাঁদের নিজস্ব মতামত, এবং এই সব বক্তব্য মন্তব্যের সঙ্গে ভয়েস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র সরকারের কোন রকম সংশ্লিষ্টতা নেই।